exclusively on FusionBD.com.
Kubasha.
অর্থাৎ এবিসি রেডিও শুনছেন আপনি, আর আপনার সঙ্গে আছে আরজে শারমিন। আজ শুরু হয়ে গেছে কুয়াশা। কুয়াশার শুরুতে রয়েছে এক্স ফাইলস এর সত্য ঘটনা, এবং তারপর রয়েছে কুয়াশার আরেকটি গল্প। আসুন তাহলে শুরুতে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনাটি শুনে ফেলি। কিন্তু তার আগে একটি খবর রয়েছে, যে খবরটি হয়েছে আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে কুয়াশা স্ক্রিপ্ট রাইটিং এর একটা প্রতিযোগিতা চলছিল, স্ক্রিপ্ট পাঠাবার একটা প্রতিযোগিতা, কিংবা গল্প পাঠাবার, বড় গল্প পাঠাবার, যেটাকে আমরা স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারি। আপনি চাইলে এক্স ফাইলস এর গল্প পাঠাতে পারেন, সত্য কোনো ঘটনা যেটা আগে বা পূর্বে প্রচারিত হয়নি কুয়াশায়, সেরকম কোনো গল্প। ইতিমধ্যে আমরা পেয়েও গেছি, আগামীতে আপনারা জানতেও পারবেন একজন বিজয়ীর নাম। আরো আরো যে বিজয়ী একজন হবেন তা না, আপনারা যদি ভালো স্ক্রিপ্ট পাঠান, প্রতিযোগিতা যেহেতু এখনো পর্যন্ত চলছে, তো আমরা সেখান থেকে বাছাই করে যার গল্পটি বা যার স্ক্রিপ্টটি সবচাইতে ভালো হবে সেটা কুয়াশায় অনিয়ার করা হবে। এবং আপনি যদি অভিনয় করতে পারেন, চাইলে আপনি আপনার স্ক্রিপ্টে চরিত্রে অভিনয় করতে পারেন। আমি জানিয়ে দিচ্ছি যে ঠিকানা আপনারা স্ক্রিপ্ট পাঠাবেন বা এক্স ফাইলস এর গল্প পাঠাতে পারেন, সেটা হচ্ছে kuasha89.2@gmail.com। আমি আবারও বলছি, ইমেল অ্যাড্রেসটি kuasha89.2@gmail.com, এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আর সময় হয়ে গেছে এখন কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা শুনবার। আজকের সত্য ঘটনাটি এক্স ফাইলস এর হচ্ছে অনার কিলিং। আসুন তাহলে শুনি, তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। কুয়াশা
এক্স ফাইলস।
অনার কিলিং নিয়ে কথা বলতে হলে সবার আগে বলতে হবে এই অনার কিলিং আসলে কি। কিছু ধর্মে উঁচু নিচু জাত আছে, সেই জাত বা বংশ নাম অনুযায়ী তাদের সম্মান করা হয়ে থাকে। এই নিয়মটা খুব অদ্ভুত, উঁচু বংশের কেউ কখনো নিচু বংশের কারোর সাথে মেশে না, একসাথে বসে খাওয়া দাওয়া করে না, এমনকি গল্পও করে না। উঁচু বংশের মানুষেরা নিচু বংশের মানুষদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এই নিচু বংশের সদস্যদের সাথে কোন রকম সম্পর্ক করাও তাদের জন্য অসম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। বহু বছর ধরে এই নিয়মটাই পালন করা হচ্ছে। যখন উঁচু বংশের কেউ নিচু বংশের কাউকে বিয়ে করে কিংবা কোনো সম্পর্কে জড়ায়, তখন সেটা হয়ে যায় অসম্মানজনক এবং তাদের কাছে এক কথায় অপরাধ। এই একটা সম্পর্কের জন্য পুরো পরিবার সবার কাছে অসম্মানিত হয়, অনেকে এটা মেনে নিতে পারে না। তাই যাদের জন্য পুরো পরিবারকে অসম্মানিত হতে হয়েছে, তাদের উপর নির্যাতন করে তাদেরকে আলাদা করে দেয়াটাই এক ধরনের সমাধান, যেটা মাঝে মাঝে মৃত্যুর মতো ভয়াবহ রূপ ধারণ করে। তাদের কাছে যেন একটা মানুষের চেয়ে জাত বা বংশ পরিচয়টা অনেক বড়। এর জন্য এরা নিজের আপন ছেলে মেয়ে ভাই বোনকেও মেরে ফেলতে এতটুকু দ্বিধা করে না। ভারতের তামিলনাড়ুতে অবস্থিত একটা পঞ্চায়েত মফস্বল কুমারালিঙ্গম, 2015 সালের সেপ্টেম্বর মাস, কৌশল্যার সাথে শঙ্করের দেখা হয় একটা লোকাল বাসে। সেই বাসেই কৌশল্যা তার এক বান্ধবীর সাথে ছিল, ঠিক তার পেছনের সিটেই বসেছিল শঙ্কর। বাসে খুব জোরে একটার পর একটা গান বাজছিল। কৌশল্যা আর তার বান্ধবী সেই গান নিয়ে ঝগড়া করতে শুরু করে। তার একটা গান শেষ হতে না হতেই ধারণা করে এরপর কোন গানটা বাজবে, এটা নিয়ে তাদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। পেছন থেকে শঙ্কর তাদের এই অদ্ভুত আচরণ দেখে খুব মজা পেতে থাকে। তখনই তার ভালো লেগে যায় কৌশল্যাকে। কিছু দূর যেতেই কৌশল্যার বান্ধবী বাস থেকে নেমে যায়। তখন শঙ্কর কৌশল্যার সাথে কথা বলতে শুরু করে দেয়। অপরিচিত হওয়ায় প্রথমে কৌশল্যা তার সাথে কথা বলতে ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পর কৌশল্যা বুঝতে পারে শঙ্করের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই, তখন সে কিছুটা স্বাভাবিক হয়ে যায়। তাদের পরিচয়ের শুরুটা এভাবেই। এরপর থেকে তাদের কথা হওয়া শুরু হয়। কৌশল্যারও আস্তে আস্তে শঙ্করকে ভালো লাগতে শুরু করে। এই কথা বলতে বলতেই কখন যে তাদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়ে যায় তারা বুঝতেই পারে না। শঙ্কর দেখতে খুব যে সুদর্শন ছিল তা না, কিন্তু তার মন মানসিকতা আর ভদ্রতা কৌশল্যার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। এই কারণেই সে তার প্রেমে পড়তে বাধ্য হয়। কৌশল্যা তখন কলেজে পড়ে, আর কিছুদিন পরেই তার ফাইনাল পরীক্ষা। অনেক উঁচু বংশের মেয়ে সে, তাদের এলাকার সবাই তার বংশকে চেনে, সবাই খুব সম্মান করে তাদেরকে। বড় কোনো অনুষ্ঠান বা বিচার আচার হলে সবার আগে সিদ্ধান্ত নিত কৌশলার বাবা। তার ভাইও সাধারণ কেউ ছিল না। পরিবারের এই ক্ষমতার কারণে তার ভাই এক ধরনের রাজত্ব করে বেড়াত, যাকে সহজ ভাষায় মাস্তানি করা বলে। তার ভাইয়ের কারণে এলাকায় মারামারি লেগেই থাকত, কিন্তু তাদের কিছু বলার সাহস পেত না কেউ, উঁচু বংশ বলে কথা। কিন্তু অন্যদিকে শঙ্করা ছিল খুব নিচু জাতের, তাদেরকে কেউ তেমন চিনত না। আর্থিক দিক থেকেও তারা খুব গরিব ছিল। শঙ্করের বাবা মারা যায় অনেক বছর আগে, সেই থেকে নিজেই তার সংসার চালায়। সংসারের খরচ আর ভাই বোনদের পড়ালেখা চলত তার উপার্জনের টাকা দিয়ে। কৌশল্যা যখন শঙ্করের বংশের কথা জানতে পারে, তখনই সে বুঝে যায় যে তাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তার পরিবার কিছুতেই এই বংশের বৈষম্যতাটাকে মেনে নেবে না। কৌশল্যা শঙ্করকে তার পরিবারের কথা জানায়। সে তাকে বুঝিয়ে বলে যে তার পরিবার এই সম্পর্ক কখনোই মেনে নেবে না, কিন্তু তবুও কোনো কথা শোনে না শঙ্কর। সে তার ভালোবাসায় কোনো বাধা মানতে নারাজ। সে বলে যত সমস্যায় থাক না কেন, সে কিছুতেই এই সম্পর্ক ভাঙবে না। সে শুধু কৌশল্যাকে তার সাথে দেখতে যায়, কিন্তু তাদের এই সম্পর্ক রাখাটা খুব সহজ ছিল না। তাদের কথা যেন কৌশল্যার পরিবারের কেউ জানতে না পারে, এই জন্য তারা শহর থেকে কিছুটা দূরে গিয়ে দেখা করত। বাসায় ফোনে কথা বলতে হলেও অনেক সাবধানতা অবলম্বন করতে হতো কৌশল্যাকে। এর মধ্যেই কৌশল্যার মা কিছুটা বুঝতে পারে। সে ধারণা করতে পারে তার মেয়ের সাথে কারো একটা সম্পর্ক হয়েছে। কৌশল্যাকে এই নিয়ে জিজ্ঞাসা করলে সেই কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে। সে বলে সারাদিন ফোনে তার বান্ধবীদের সাথে কথা বলে, এর মধ্যে সন্দেহ করার মতো কিছু নেই। তার মাও এই কথা বিশ্বাস করে, ভাবে তার মেয়ে কখনোই তাকে না জানিয়ে এমন কিছু করতে পারবে না। একমাত্র মেয়ের প্রতি তার বিশ্বাস ছিল সবসময়। সব মিলে কৌশল্যা আর শঙ্করের সম্পর্ক ভালোভাবে চলতে থাকে। শঙ্করের পরিবার তাদের এই সম্পর্কের কথা আগে থেকে জানত, তার মায়ের এই সম্পর্কে নিয়ে কোনো আপত্তি ছিল না। কৌশল্যাকে সে খুব পছন্দ করত। সে জানায় কৌশল্যার মতো এত লক্ষ্মী একটা মেয়ে সে কখনো দেখেনি। কৌশল্যা যখনই শঙ্করদের বাড়িতে যেত, কিছু না কিছু একটা রান্না করে নিয়ে যেত তাদের জন্য। কিন্তু এইভাবে বেশি দিন চলল না, ভালোর পরেই খারাপ আসে। কৌশল্যা আর শঙ্করের বেলাতেও তাই হল। কয়েক মাসের মধ্যে কৌশল্যার পরিবার কৌশল্যা শঙ্করের সম্পর্কের কথা জেনে যায়। একদিন কৌশল্যা শঙ্কর একটা পার্কে বসে গল্প করছিল, ঠিক তখন তাদেরকে দেখে ফেলে কৌশল্যার ভাইয়ের এক বন্ধু। এই বন্ধু আবার কৌশল্যাকে অনেক পছন্দ করত, তাকে অনেকবার প্রেমের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সে বারবার তাকে না বলে দেয়। পার্কে কৌশল্যা শঙ্করকে একসাথে দেখে অনেক রেগে যায়। সে সঙ্গে সঙ্গে সে কৌশল্যার বাড়িতে যায়। সেখানে গিয়ে তার ভাইকে ডেকে বলে যে তার বোন কৌশল্যাকে একটা ছেলের সাথে পার্কে বসে থাকতে দেখেছে। প্রথমে এই কথা বিশ্বাস করে না তার ভাই। সে বলে তার বোনের তো এই সময় ক্লাসে থাকার কথা, কিন্তু পরে সে খোঁজ নিয়ে জানতে পারে যে আজকে কৌশল্যার কলেজ বন্ধ, ফাইনাল পরীক্ষার জন্য আগে থেকে ক্লাস ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার সময় বাসায় ফিরে কৌশল্যা। সে বাসায় আসতে না আসতেই তার ভাই তাকে জিজ্ঞেস করে এতক্ষণ সে কোথায় ছিল। সে বলে কলেজ শেষ করে সে তার এক বান্ধবীর বাসায় গিয়েছিল। তখন তার ভাই তাকে বলে সে তার সব বান্ধবীর বাসায় খোঁজ নিয়েছে, কৌশল্যা কোথাও ছিল না। সে আরো জানায় যে তার বন্ধু তাকে একটা ছেলের সাথে শহরের বাইরে একটা পার্কে বসে থাকতে দেখেছে। এবার কৌশল্যা একটু থতমত খেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তার ভাই তার কাছ থেকে তার ফোন ছিনিয়ে নেয়, সেখান থেকেই সে শঙ্করের ফোন নাম্বার পেয়ে যায়। তাকে ফোন করে তার ব্যাপারে সব খোঁজ খবর নেয় কৌশল্যার ভাই। সে এটাও জেনে যায় যে শঙ্করের কোনো বংশ মর্যাদা নেই, মানে সে খুবই নিচু বংশের। এসব শুনে অনেক রেগে যায় কৌশল্যার ভাই। সঙ্গে সঙ্গে সে তার বাবা আর মাকে ডেকে সব বলে দেয়। তার বাবা মা দুজনই সব কথা শুনে অবাক, তাদের মেয়ে হয়ে কৌশল্যা কিভাবে এমন একটা কাজ করতে পারল, এটা কিছুতেই ভেবে পায় না তারা। তার মা তাকে এই সম্পর্ক ভেঙে ফেলতে বলে। কৌশল্যা তার মাকে বলে কোনোভাবেই সেটা করতে পারবে না। তখন এই কথা শুনে কৌশল্যার বাবা রাগে উত্তেজিত হয়ে তার গায়ে হাত তুলে তারপর তাকে রুমে তালা বন্ধ করে দেয়। কৌশল্যা শঙ্করের সম্পর্ক নিয়ে আলোচনায় বসে কৌশল্যার মা বাবা ভাই আর তার দাদি। তার দাদি বলে এই সম্পর্কের কথা জানাজানি হলে সবাই তাদেরকে অনেক কটু কথা বলবে, এই সমাজে তাদের আর কোনো সম্মান থাকবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব কৌশল্যাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে। তখন এই কথা বাধা দেয় কৌশল্যার মা। সে বলে মেয়েকে আগে পড়ালেখা করাবে, এখনই মেয়েকে বিয়ে দেবে না, অন্তত এই ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপর বিয়ের কথা নিয়ে ভাববে তারা। কৌশল্যার বাবা এই কথা কিছুটা অসম্মতি জানালেও পরে মেয়ের ভালোর কথা চিন্তা করে মেনে নেয়। তার মা বলে সে তার মেয়েকে ভালো মতো বুঝিয়ে বলবে। কয়েকদিন পরেই শুরু হয় কৌশল্যার ফাইনাল পরীক্ষা। তার মা তাকে শঙ্করের সাথে সব সম্পর্ক না রাখার কথা অনেকভাবে বুঝিয়ে বলেছে, কিন্তু সে কিছুতেই কিছু বুঝতে চায়নি। বারবার সে বলেছে যে সে মরে যাবে, কিন্তু এই সম্পর্ক ভাঙতে পারবে না। কিন্তু একদিন হঠাৎ করেই সে তার মায়ের কথায় রাজি হয়ে যায়। সে বলে শঙ্করের সাথে তার সব সম্পর্ক শেষ করে দিয়েছে, এটা নিয়ে আর ভাবা বা চিন্তা করার কিছু নেই। মেয়ের মুখে এই কথা শুনে তার মা অনেক খুশি হয়। কিন্তু তার মা জানত না যে কৌশলের ফোন নিয়ে গেলেও শঙ্করের সাথে তার এখনো যোগাযোগ আছে। প্রতিদিন পরীক্ষা শেষ করে তারা দেখা করে। এর মধ্যে কৌশল্যা আর শঙ্কর একটা প্ল্যান করে রেখেছে। কৌশল্যার পরীক্ষা শেষ হতে তার বাবা তার জন্য পাত্র দেখতে শুরু করল। একটার পর একটা পাত্রের প্রস্তাব আসতে শুরু করে কৌশল্যার জন্য। তার বাবার ইচ্ছে মেয়েকে অনেক বড় ঘরে বিয়ে দেবে, কিন্তু সেরকম পছন্দ মতো পাত্র খুঁজে পাচ্ছিল না। কৌশল্যা কিছুদিন নিশ্চিন্তে থাকলেও তার বাবা নিজের পছন্দ মতো একটা পাত্র পেয়ে যায়। মেয়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বিয়ে ঠিক করে ফেলে। কৌশল্যা বুঝে ফেলে যে তার হাতে আর সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এর মধ্যে একদিন বান্ধবীর বাসায় যাওয়ার নাম করে সে তার বাসা থেকে বের হয়। বের হয়ে দেখা করে শঙ্করের সাথে। সে শঙ্করকে জানায় যে তার হাতে আর সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে, আর যেই কথা সেই কাজ। ঠিক তার পরের দিন রাতে যখন কৌশল্যার বাড়ির সবাই গভীর ঘুমে মগ্ন, তখন কৌশল্যা তার সব প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হয়ে পড়ে। বাইরে কিছুটা দূরে তার জন্য অপেক্ষা করছে শঙ্কর। কৌশল্যা আর শঙ্কর একসাথে পালিয়ে যায় শহর থেকে। তাদের থাকার জন্য ছোট্ট একটা ফ্ল্যাট তার আগের দিনই ঠিক করে রেখেছিল শঙ্কর। নিজের শহর ছেড়ে কৌশল্যা আর শঙ্কর বিয়ে করে ফেলে। তারপর দুজন মিলে সাজাতে থাকে তাদের নতুন সংসার। অন্যদিকে কৌশল্যার বাড়িতে জানাজানি হয়ে যায় যে বাড়ির মেয়ে তার সব জিনিস নিয়ে পালিয়ে গেছে। তার ভাই বাবা মিলে পুরো এলাকায় খোঁজ করে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না কৌশল্যাকে। হঠাৎ করে একজন কৌশল্যার বাবাকে জানায় সে তার আগের রাতে কৌশল্যার একটা ছেলেকে হাতে কিছু ব্যাগ নিয়ে স্টেশনের দিকে যেতে দেখেছে। রাতের অন্ধকারে সে ভেবেছিল ওটা ওর ভাই, তাই সে আর তাদের কিছু বলেনি। কৌশল্যার বাবা তখনই বুঝতে পারে যে এটাই কৌশল্যার প্রেমিক শঙ্কর। কৌশল্যা পালিয়ে যাওয়ার কথা পুরো শহর ছড়িয়ে পড়ে। সে যে তাদের থেকে অনেক নিচু জাতের একটা ছেলের সাথে পালিয়ে গেছে এটাও সবাই জেনে যায়। আশেপাশের সবাই কৌশল্যার বাড়িতে এসে তার মা আর দাদিকে জিজ্ঞেস করতে থাকে কৌশল্যার ব্যাপারে। কৌশল্যার বাবাকেও রাস্তায় অনেক কটু কথা শুনতে হয়। এসব কথাই ছিল তাদের জন্য অনেক অসম্মানজনক। নিজেদের পরিবারের এই অসম্মান সহ্য করতে পারে না কৌশল্যার ভাই, তাই সে হন্যে হয়ে খুঁজতে থাকে কৌশল্যা আর শঙ্করকে। নতুন শহরে ভালো ছিল কৌশল্যা শঙ্কর। নিজেদের জমানো টাকা দিয়ে চলার পর শঙ্কর একটা চাকরি পেয়ে যায়। তাদের সংসার অনেক ভালো চলছিল। তারা ভেবেছিল তাদেরকে আর কেউ কখনো খুঁজে পাবে না, কিন্তু এমনটা তো হবার নয়। ওইদিকে কৌশল্যার ভাই ঠিকই তাদের ঠিকানা জেনে গেছে। 2016 সালের মার্চ মাস, একদিন হঠাৎ করে সকালবেলা কৌশল্যা শঙ্করের বাসায় আসে কৌশল্যার বাবা মা দাদি চাচা আর তার ভাই। তারা এসে কৌশল্যাকে বলে যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে আর তাদের বলার কিছু নেই। সে যদি এখন তাদের সাথে তাদের বাড়ি ফিরে যায় তাহলে তারা এসব ভুলে যাবে। কৌশল্যা তাদের কথায় কিছুতেই রাজি হয় না। তখন যাওয়ার সময় তার বাবা তাকে বলে এর পর যদি তার বা শঙ্করের কিছু হয় তাহলে এর জন্য তাদের কোনো আফসোস থাকবে না। কৌশল্যার পরিবার তার বাসা থেকে বের হয়ে যায় দুপুরেই। বিকেলে কৌশল্যা আর শঙ্কর বের হয় শপিং করার জন্য। তাদের বাসা থেকে শপিং মল খুব বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়, তাই তারা বাসা থেকে বের হয় হাঁটতে। বের হয়ে হাঁটতে থাকে, সেই মুহূর্তে তাদের পেছনে হাঁটতে থাকে চার পাঁচজন লোক, তাদের সবার হাতে লাঠি। শঙ্কর খুব একটা খেয়াল না করলেও কৌশল্যা টের পায়। সে শঙ্করকে বলতে না বলতেই লোকগুলো তাদের উপর হামলা চালায়। কৌশল্যা শঙ্কর কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই তারা তাদের এলো পাথারে মারতে শুরু করে। আশেপাশের কেউ যে তার সাহায্যের জন্য এগিয়ে আসবে সে সুযোগও ছিল না। পরিস্থিতির ভয়াবহতা দেখে রাস্তার একজন পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন কৌশল্যা আর শঙ্কর দুজনেই ক্ষত বিক্ষত। কৌশল্যা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে আর শঙ্করের মাথা মুখ হাত পা কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করে। একটা অ্যাম্বুলেন্স এসে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর শঙ্করকে মৃত ঘোষণা করে। কৌশলার মাথায় সেলাই লাগে। জ্ঞান ফেরার পর সে পুলিশকে জানায় এই কাজ তার বাবা করিয়েছে, কারণ যারা তাদের উপর হামলা করেছিল তাদের মধ্যে একজন তার চাচা। মা বাবা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে কৌশলা। 9 জনকে আটক করা হলেও তারা সবাই জানায় যে কৌশলার মা বাবার আদেশ মতো তারা এই কাজ করেছে। এইবার কেস ঘুরে যায় কৌশলার মা বাবা আর হামলায় সরাসরি জড়িত থাকা চাচার দিকে। এদের বিরুদ্ধে এখন একমাত্র সাক্ষী কৌশল্যা। একটা মানুষকে খুন করার পরও কোর্টে তারা বলে যে তারা কোনো দোষ করেনি, এটাই তাদের নিয়ম, কিন্তু আইন অনুযায়ী এটা অপরাধ। তাই কোর্ট কৌশলার বাবা মার চাচাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কয়েক মাস কারাগারে থাকার পর বয়সের অসুস্থতার অজুহাত দেখিয়ে আপিল করে জামিন পায় কৌশলার মা আর বাবা। ছাড়া পেয়েও তারা তাদের মেয়ে কৌশলাকে আর মেনে নেয় না, কৌশলাও তাদের কাছে যেতে চায় না। তারা বলে যে এই মেয়ে তাদের বংশ মর্যাদাকে এভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারে, সেই মেয়েকে তাদের প্রয়োজন নেই। একসময় অনর্কেলে খুব ভয় ভয় একটা রূপ ধারণ করেছিল, কিন্তু এখন সবাই অনেক সচেতন আর আধুনিক হয়ে যাওয়ায় অনর্কেলিং এর হার কমেছে। কিন্তু এখনও কোনো কোনো দেশের অনুন্নত মফস্বল কিংবা গ্রামগুলো সে অন্ধকারই রয়ে গেছে। তারা এখনো বংশ আর জাতকে বিশ্বাস করে, এভাবেই তৈরি হয় বৈষম্য। অনেককে নিরাপরাধে হারাতে হয় প্রাণ, সেগুলোর অনেক কিছুই আমরা জানি না। কৌশল্যা শঙ্করের কথাও হয়তো আমরা জানতে পারতাম না, হয়তো ওর কোনো বিচার হতো না। শুধুমাত্র মিডিয়াতে ছড়িয়ে পড়ার কারণে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। সমাজ শিক্ষিত না হলে কিছুতে এরকম ভ্রান্ত ধারণার কুসংস্কার দূর করা যাবে না। কোনো অপরাধ না করে অকালে ঝরে যাবে অনেক প্রাণ, তাও আবার বংশমর্যাদার মতো তুচ্ছ একটা কারণে। আমরা কাউকে তার বংশ দিয়ে মূল্যায়ন না করে যদি সেই মানুষটাকে একজন মানুষ হিসেবে মূল্য দিতে শিখি, তবে আমাদের সমাজের এসব কুসংস্কার ও অত্যাচার বন্ধ হবে। এতক্ষণ ধরে কোয়াশা এক্স ফাইলসে শুনছিলেন সত্য ঘটনা অনার কিলিং। আর আমাদের সময় হয়ে গেছে এখন কোয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আসুন তাহলে শুরু করে ফেলি কোয়াশার দ্বিতীয় গল্প। এখন শুনলেন গল্পের প্রথম পর্ব, আর যে শারমিন আছি আপনার সঙ্গে। আপনি শুনছেন কোয়াশা এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। কথায় আছে, অপমৃত্যু হলে তার আত্মা নাকি শান্তি পায় না, তার জায়গা না হয় স্বর্গে না হয় নরকে, অবশেষে তাকে পৃথিবীতে ফিরে আসতে হয়। একটা মৃত মানুষ যখন এই পৃথিবীতে ফিরে আসে তখন তাকে গ্রহণ করার মতো ক্ষমতা মানুষের থাকে না। সে তখন অনাকাঙ্ক্ষিত হয়ে যায় খুব কাছের মানুষগুলোর কাছেও। অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই আমরা মেনে নিতে পারি না। অনেক ধর্মগ্রন্থেও আছে স্বর্গ কিংবা নরকে জায়গা পায় না বলেই আত্মারা ফিরে আসে, কিন্তু এই বিষয়ের একটা আলাদা যুক্তি আছে। প্রত্যেকটা মানুষ তার নিজের হিসেবে জায়গায় খুব স্বার্থপর, মানুষের ইচ্ছা শক্তির জন্য বেঁচে থাকে। কিন্তু যখন কোনো কারণে মানুষের সেই ইচ্ছা অপূর্ণ রেখেই তাকে অনাকাঙ্ক্ষিতভাবে চলে যেতে হয়, তখনই সে আবার ফিরে আসে তার পূরণ না হওয়া ইচ্ছেগুলো পূরণ করতে। তা হতে পারে কোনো পবিত্র ইচ্ছে অথবা কোনো প্রতিশোধের ইচ্ছে।
হ্যালো,
কই তুই?
ক্যাম্পাসে, তুই কই?
আমি ঢাকায় আসছি।
ঠিক আছে, আয়।
তোর জন্য মা আচার বানিয়ে পাঠিয়েছে।
কিসের আচার?
জলপাই আর বোম্বাই মরিচের আচার।
রাতে আসতে আসতে আবার খেয়ে ফেলিস না, আমি তাহলে খিচুড়ি রান্না করছি আজ।
ঠিক আছে, আসছি।
ভাইয়া আসবো?
হ্যাঁ হ্যাঁ আসো।
ভাবিকে দেখছি না যে?
ও আছে, একটু দোতলায় গেছে মনে হয়। কিছু লাগবে?
না ভাইয়া, মানে কিভাবে যে বলি, আসলে এই মাসের টাকাটা দিতে একটু দেরি হবে, বাড়ি থেকে এখনো টাকা আসেনি তো।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আস্তে সুস্থে তারপরে দিও।
থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা তোমার রুমমেট আসেনি?
আজকে চলে আসবে ভাইয়া, রওনা দিয়েছে।
আচ্ছা ঠিক আছে।
কোথায় ছিল এতক্ষণ?
কাজে ছিলাম, আমি তো বলেছি আসতে একটু দেরি হবে, এতবার করে ফোন দেবার কি আছে?
এত জরুরি কি কাজ তোমার? আমি এখানে এক ঘন্টা ধরে একা বসে আছি।
আমি তো তোমাকে এক ঘন্টা আগে আসতে বলিনি, আমি বলেছি আমি কাজ শেষ করে ফোন দেবো তখন আসবে। তুমি এক ঘন্টা আগে এসেছো, এটা তোমার ফল্ট। তুমি সবকিছুতে যেমন বাড়াবাড়ি করো এখানে করছো।
আমি খুব ঝামেলায় আছি ইমেল, নাহলে আমি তোমাকে এতবার করে ফোন দিতাম না।
কি ঝামেলা বলো?
থাক, এখন আর বলতে ইচ্ছে করছে না।
তুমি তুমি দিন দিন কি পরিমাণ টিপিক্যাল হয়ে যাচ্ছ তুমি বুঝতে পারছো?
টিপিক্যাল আমি নই, তুমি অনেক বদলে গেছো।
প্লিজ এখন এসব শুরু করো না, এখন আমার এসব শুনতে একদম ইচ্ছে করছে না। তোমার জরুরি কথা থাকলে বলো, না বললে আমি গেলাম, অনেক জরুরি কাজ ফেলে রেখে আমি এখানে এসেছি।
ঠিক আছে যাও, আমি কিছুই বলবো না। তোমার এত জরুরি কাজ থেকে তোমাকে ডেকে আনার জন্য আমি সরি।
এই মামা দাঁড়ান। রঙন, তুই এখানে একা বসে কি করছিস?
কই, কিছু না তো, কিছু করছি না।
ক্যাম্পাসের দিকে যাসনি? ক্যাম্পাসে কেউ নেই নাকি?
না সবাই আছে, ক্যাম্পাসে কিসের যেন কনসার্ট হচ্ছে, এত নয়েজ, তাই এখানে এসে বসে আছি।
কনসার্ট তোর অসহ্য লাগছে? আমি কি কানে ভুল শুনছি? হিমেলের সাথে আবার ঝামেলা বাঁধিয়েছিস নাকি?
আরে না, ওর সাথে আবার কি ঝামেলা হবে।
আচ্ছা বাদ দে, চল ক্যাম্পাসে চল।
পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকলেও প্রত্যেকটা মানুষ একজনের থেকে আরেকজন আলাদা। কারোর বেশি কথা বলতে ভালো লাগে, আবার কারোর নীরব থাকতে ভালো লাগে। কেউ নিজেকে খোলা বইয়ের মতো করে উপস্থাপন করে, আবার কেউ বন্ধ ডায়েরি। রঙনের ক্ষেত্রেও তাই, নিজেকে সবসময় আড়াল করে রাখে একটা মেকি হাসির পেছনে। রঙন সবার মধ্যে থেকেও নিজের চারপাশে কেমন যেন একটা একাকিত্ব ছড়িয়ে রাখত। হাসছে, খেলছে, আড্ডা দিচ্ছে, তারপরেও সবার সাথে থেকেও যেন নেই। কেন এত আয়োজনে থেকেও ওর এই একাকিত্ব কেউ কোনদিন জানতেও পারেনি। ওর বন্ধুরা শুরুতে অনেক জানবার চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখল এসব জানতে চাওয়াতে রঙন আরো বেশি অন্যমনস্ক, আরো বেশি একা হয়ে যায়, সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন কেউ আর এই বিষয়ে জানার চেষ্টা করেনি। স্বভাবতই রমন এমন বলেই সবাই ধরে নেয়।
নুরু মামা, এক কাপ চা দাও তো। চা খাবি তো?
হ্যাঁ খাবো।
মামা, একটা আদা ছাড়া চা দেন, একটা দুধ চা দেন। কি হয়েছে তোর বলতো?
কই, কিছু হয়নি তো।
কেন তো প্যারানিস বলতো? বাদ দে, সব এমনি ঠিক হয়ে যাবে।
কি রে, তোরা কখন ক্যাম্পাসে আসলি?
বেশিক্ষণ হয়নি, মাত্র এসে বসছি।
তুই না বাড়ি গেছিলি, কখন আসলি?
এই তো একটু আগে আসছি, এসে ক্যাম্পাসে এসে বসলাম।
কি রে, এটা কি হয়েছে? রঙন, মুখ এমন পেঁচার মতো করে বসে আছিস কেন?
না কিছু হয়নি তো।
এই নেন মামা চা। সজীব মামা, আপনারে চা দিব।
চা দিবেন না মানে? চা খাবার জন্যই তো আসলাম, আপনার চা না খেলে তো ক্লাসে মনই বসে না। আর শোনেন মামা, আপনার এই রঙন মামার চাতে একটু চিনি বেশি করে দিয়েন, বুঝছেন? তাইলে যদি ওর মুখ একটু হাসি ফুটে।
আচ্ছা ঠিক আছে।
কেন ওর পিছনে লাগিস শুধু শুধু?
যা বাবা, পেছনে লাগলাম কই, ভালো কথা দামই নাই।
তোর গিটার কই রে সজীব?
আজকে গিটার নিয়ে বের হয়নি রে।
নুরু মামার দোকানে আসবি আর গিটার নিয়ে আসবি না, এটা কোনো কথা?
কেন, রঙ্গনের টুংটাং আনে নাই আজকে?
এটা টুংটাং না, এটা মন্দিরা।
সব কথা তো সেন্টিক আসবে না।
আহ থাম তো তোরা, ধর একটা গান ধর।
হ্যালো মা, কেমন আছো তোমরা? ও মা, বাসা ভাড়াটা তো এখনো দেয়া হয়নি, ভাই আজকে বলছিল। আচ্ছা মা, আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিলেই হবে। মা, আরেকটা কথা, বাবা কি আমার কথা একবারও জিজ্ঞেস করেছিল? ও আচ্ছা মা, রাখছি।
রমন?
হ্যাঁ হ্যাঁ বল।
খাবি না?
হ্যাঁ খাবো তো, চল।
শোন, বাড়িতে কোনো সমস্যা হয়েছে?
না, কোনো সমস্যা হয়নি তো।
তুই কখনোই কিছু বলতে চাস না, কোনো সমস্যা হলে আমাকে বলিস। আর শোন, বাসা ভাড়াটা আমি দিয়ে দিয়েছি।
তুই কেন দিলি? কালকে আমার টাকা চলে আসবে।
ইটস ওকে, আসলে আমাকে দিয়ে দিস।
থ্যাংক ইউ।
এখন চল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসব সেন্টি খাওয়ার কথা পরে চলবে। খুদায় আমার পেটটা চো চো করছে। রঙন, কালকে তোর ক্লাস আছে?
আছে তো।
কখন যাবি?
এই তো সকালেই বেরোবো। কেন, কোনো দরকার আছে?
না, তেমন কোনো দরকার নেই। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব।
হ্যাঁ বল না।
তুই কখনো তোর বাড়ির কথা বলিস না কেন?
বাড়ির কথা আর কি বলবো, আসলে আমাদের অনেক বড় ফ্যামিলি, ছোট ভাই বড় ভাই কাজিনরা আমরা সবাই একসাথে থাকি। ছোটবেলায় যে আমরা কে কার মাকে মা বলে ডাকতাম তা ঠিক নেই। মানুষ বলে না জয়েন্ট ফ্যামিলিতে নাকি অনেক প্রবলেম, ঝগড়াঝাটি, এসব একদম আজের কথা। আমার মা আর চাচিরা কখনোই ঝগড়া করত না। বললাম না, আমরা কখন যে কার ঘরে ঘুমাতাম, কে কার ঘরে খেতাম তার কোনো ঠিক নেই।
বাহ, খুব মজা তো। এখন বাড়িতে তো কম যাস কেন? আমার এমন সুন্দর বাড়ি থাকতো তো আমি প্রত্যেক সপ্তাহে বাড়ি যেতাম। তুই বাড়ি যাস না কেন?
আমার বাবা, 7 বছর আমার বাবা আমার সাথে কথা বলে না। দুই ঈদে আমার সব কাজিনরা বাড়ি যায়, আমিও যাই। বাবা সবাইকে খুব আদর করে, ভাইদের মধ্যে আমার বাবা বড়, তো বাবা সবাইকে আদর করে, একমাত্র আমি ছাড়া।
7 বছর কথা বলে না কেন?
সেসব আরেকদিন বলবো, ঘুমাবো এখন। পানি গ্লাসটা একটু দে তো।
এসব ঘুমের ওষুধ খেয়ে খেয়ে আর কতদিন ঘুমাবি? পরে তো অভ্যাস হয়ে যাবে।
অভ্যাস হওয়া কি আর বাকি আছে? সকালে টের পেলে ডেকে দিস তো।
আজ ওরা বাসা ভাড়া দিয়ে দিয়েছে।
দুজনে দিয়েছে?
হ্যাঁ, দুজনই দিয়ে দিয়েছে।
রঙ্গন তো এসেছিল সেদিন, ও বলল ওর নাকি কিছুদিন দেরি হবে।
তা জানি না, রঙ্গনের সাথে আসলে দেখা হয়নি, ঋতু এসে দিয়ে গেছে। ঋতুকে নিয়ে বুঝছো কোনো ঝামেলা নেই, কিন্তু রঙ্গন মেয়েটা না একটু কেমন জানি সারা দিন ঘরের ভেতরে থাকে, একবার বেরো হয় না। কি জানি কোনো ড্রাগস ট্রাগস করে কিনা।
না না, ওসব নিয়ে কোনো ঝামেলা নেই।
ঝামেলা নেই, কিন্তু ঝামেলা হতে কতক্ষণ বলো? তুমি ভালোভাবে খোঁজ খবর নিয়েছো তো ওদের ব্যাপারে?
আমি আর কি খোঁজ খবর নেব, মোহিত তো সব খোঁজ খবর নিয়েই রেখেছে। ওর ক্যাম্পাসেরই ছোট বোন তো, সমস্যা নেই।
তারপরেও তুমি একবার ওর গার্জিয়ানের সাথে একটু কথা বলো, বলো যে ওদের মেয়ে আমাদের বাসায় আছে। এমনিতে এ বাড়িতে সাবলেট দেয়া নিষেধ, বাড়িওয়ালা যদি জানে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। তার উপরে যদি আবার কোনো উটকো ঝামেলা এসে পড়ে তাহলে কিন্তু সামলানোটা মুশকিল হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি।
তোকে দেখে মনে হচ্ছে তোর শরীরটা খারাপ, তাই জিজ্ঞেস করছি।
না, শরীর খারাপ না, এমনি ভাল লাগছে না। আচ্ছা ঋতু শোন, এই নে তোর টাকাটা।
ও আচ্ছা দে, অবশ্য আর কিছুদিন পরে দিলেও সমস্যা নেই।
না না, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, পরে যদি লাগে তাহলে আমাকে বলিস।
কি নিয়ে তো সিরিয়াস আলোচনা হচ্ছে?
মেয়েদের সিরিয়াস আলোচনা শোনার তোরা তো শখ কেন?
না ভাই, থাক, মাফ কর, আমি শুনতে চাই না।
তোদের সিরিয়াস আলোচনা নিয়ে তোরাই থাক। আর এই যে টুংটাং, সারাদিন এসব টুংটাং করলে হবে? দুনিয়াদারি খোঁজ খবরে তো রাখতে হবে। ওদিকে যে আপনার কৃষ্ণ অন্য রাধাদের বাসি শুনিয়ে বেড়াচ্ছে, সে খবর কি রাখেন?
মানে
আহ সজীব চুপ করতো।
না না ঋতু, আমার শোনার দরকার আছে। কি যেন বলছিলি সজীব, বল।
না, আসার সময় দেখলাম হিমেল আর দোলা একসাথে বসে আছে, দেখে তো মনে হচ্ছিল সেই প্রেমে আলাপ করে দিচ্ছে।
ও আচ্ছা, ভালোই তো।
আরে রঙন, তুই ওর কথা শুনছিস? ও সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলে। হিমেল আর দোলা যে বন্ধু তুইও জানিস।
হ্যাঁ জানি তো। আরে আমার ওসব নিয়ে প্যারা নেই, তোরা থাক, আমি উঠি তাহলে।
কই যাস?
কই আর, বাসার দিকে যাব।
আরে আর একটু বস না, একসাথেই যাই। আমিও তো বাসে যাব, নুরু মামার এক কাপ চা খেয়ে বের হই।
না রে তুই থাক, আমার শরীরটা বেশি খারাপ লাগছে, আমি যাই।
আচ্ছা ঠিক আছে যা, কিন্তু সাবধানে যাস। সজীব, তুই সবসময় সবকিছু তালগোল পাকিয়ে দিস, কোথায় যে কি বলতে হবে সে কমন সেন্সটাও তোর নাই।
এই দূর ছাড় তো, যাস তো তাই বলছি। ওরা তো প্যারা নিতে বলছে কে? হ্যাঁ ওরে তো আমি অনেকদিন আগেই বলছি, এই ছেলে ওরে অনেক প্যারা দিবে, তারপর ঝুলে আছে কেন?
সজীব তুই কখনোই সিচুয়েশন বোঝার চেষ্টা করিস না, ও এমনিতেই সবসময় ডিপ্রেশনে থাকে, এর মাঝে তুই এসে সব পেঁচায় দিস।
আজকাল সত্য কথার ভাত নাই। এই নুরু মামা চা দাও তো।
হিমেল কোথায় তুমি?
আমি একটু বাইরে, কেন কি হয়েছে বলো?
আমার তোমার সাথে দেখা করা দরকার।
এমন হুট করে দেখা করা দরকার বললি তো দেখা করা যায় না, আমি একটা কাজে আছি, এখান থেকে বের হতে সময় লাগবে। কি হয়েছে ফোনে বলো না।
ফোনে বলা হলে তো বলতামই, তুমি কখন ফ্রি হবে বলো, আমি তখনই আসবো।
তোমার এসব কারণের জন্য না আমাদের সম্পর্কটার এই অবস্থা, আমি না নিতে পারছি না, সবকিছুতে এত প্রশ্ন এত সন্দেহ, প্রত্যেকটা বিষয় নিয়ে ঝামেলা, আর ভালো লাগছে না। খুব ভালো হয় তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও, এত প্যারা নিয়ে এই সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না।
এসব কি বলছো তুমি? এতদিন পর এসে তুমি আমাকে এই কথা বলতে পারো না?
আই ডিডন্ট ওয়ান্ট টু সে, আমি বলতে চাইনি, তুমি আমাকে বলতে বাধ্য করেছো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি আর কোনোদিন তোমাকে কোনো কিছুর জন্য প্রশ্ন করব না, কিচ্ছু বলব না, তবুও তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ।
আমি যা বলেছি তাই, আমি অনেক ভেবেচিন্তে এই কথাটা বলেছি, এই সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না।
হিমেল হিমেল প্লিজ শুনো। হ্যালো 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 হিমেল,
রঙন রঙন কি রে, ঘরের সবকিছু এমন ছড়িয়ে ছিটিয়ে আছে, তুই বাইরের কাপড় পরে ঘুমাচ্ছিস, কিছু হয়েছে?
না কিছু হয়নি, টায়ার্ড লাগছিল তো তাই এভাবে ঘুমিয়ে গেছি।
ঠিক আছে ওঠ এখন, আমি বাহির থেকে খাবার এনেছি, একটু খেয়ে নে।
না আমার ক্ষুধা নেই, খেতে ইচ্ছে করছে না, তুই খেয়ে নে।
তোর সব কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই, উঠ তো তুই, চল।
আচ্ছা ছাড় না, উঠছি।
আমি খাবার রেডি করছি, তুই ফ্রেশ হয়ে আয়।
আমি তোকে অনেক জ্বালাই তাই না?
কি আবার জ্বালাস তুই?
এই যে খাবার দাবার সবকিছু, আমরা একসাথে থাকি অথচ আমি কখনো রান্না করি না, সব তুই করিস।
ওসব নিয়ে তোকে কে ভাবতে বলছে?
আমি মরে গেলে তুই এসব খুব মিস করবি তাই না?
আজ এরা কথা বলিস না তো, মরে যাওয়া কি এতই সহজ? চাইলেই কি মরে যাওয়া যায়?
যায় তো, আমি যদি মরে যাই তাহলে নুরু মামার দোকানে আমার জন্য 19টা প্রদীপ জ্বালাস।
সমস্যা নাই, তুই মর আগে তোর নামে 19টা না 19,000 প্রদীপ জ্বালানো হবে। এখন খা আগে, এসব উল্টাপাল্টা কথা ভাববি না। হিমেলের সাথে কোনো ঝামেলা হয়েছে? তুই তো কখনো কিছু বলিস না, ঝামেলা হলে সেটা বল, আমরা তো সবাই আছি, আমরা গিয়ে হিমেলের সাথে কথা বলবো।
না না ওর সাথে কি ঝামেলা হবে?
আচ্ছা শোন, কাল আমার একটু বাড়ি যেতে হবে, আমি পরশু আবার ফিরে আসবো, আমি জুবায়ের ভাই আর ভাবিকে বলে যাচ্ছি, কিছু লাগলে ওদেরকে বলিস।
আরে না আমি কি ছোট মানুষ, আমার কোনো সমস্যা হবে না, তুই যা।
হ্যাঁ শোন, একদম উল্টা পাল্টা কিচ্ছু ভাববি না, শেষে দেখা যাবে মরিস তো নাই, আধমরা হয়ে হাসপাতালে পড়ে আছিস, তখন ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে।
আরে না, এমন কিছু না, তুই যা, এসব নিয়ে টেনশন করিস না, আমি ঠিক আছি। আমার গল্প ডায়েরি লেখার অভ্যাস আমার কোনোদিনও ছিল না, আজ আমি অনেক কিছু লিখব, হয়তো এটাই আমার প্রথম ও শেষ লেখা। আমি খুব চাপা স্বভাবের, কাউকে কিছু বলতে পারি না, মানুষের সাথে কথাও বলতে পারি না। আমার ছোটবেলা খুব সুন্দর ছিল, বাবা মা ভাই বোন চাচা চাচি সবাই আমাকে ভীষণ ভালোবাসত, আমি তো আমার বাবার চোখের মণি ছিলাম। তখন আমি ক্লাস এইটে পড়ি, আমার কলেজের একটা ছেলে, তার নাম আমি লিখে যাচ্ছি না, যে নামটা আমার সারাটা জীবন শেষ করে দিয়েছে, আমার এই লেখায় সেই নাম আমি উচ্চারণ করতে চাই না। ছেলেটাকে আমি ভালোবাসতাম, তখন ভালোবাসা বলতে আমার কাছে কেবলই ইমোশন। সেই ইমোশনের সুযোগ নিয়ে সে একটা ভিডিও বানায়, ভিডিওটা বাবাকে পাঠিয়ে বাবার কাছ থেকে অনেকগুলো টাকা যায়। এক মুহূর্তে আমার জীবনের সব কিছু বদলে যায়, টাকাটা বাবা অনেক কষ্ট করে দিয়েছিল, টাকার সাথে সাথে বাবা আমাকেও বিসর্জন দিয়ে দেয়। এরপর 7 বছর আমার বাবা আমার সাথে কথা বলেনি। ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ঢাকা শহরে এলাম, বাবা প্রত্যেক মাসে আমার টাকা পাঠিয়ে দেয় কিন্তু আমার সাথে কথা বলে না। এখানে এসে হিমেলের সাথে আমার পরিচয় হয়। শুরুর দিকে হিমেল আমাকে অনেক সময় দিত, আমি ধীরে ধীরে আমার সেই বিভীষিকাময় দিনগুলো ভুলে যেতে শুরু করি, কিন্তু একসময় হিমেল আমার কাছ থেকে দূরে সরে যেতে থাকে, আমি আবার একা হয়ে যাই, ভীষণ একা। আমি অনেক চেষ্টা করলাম নিজের জীবনটা গোছানোর, পারলাম না, এই জীবনের ভার আমি আর বইতে পারছি না, আমি চলে যাচ্ছি, সব কিছু ছেড়ে আমি চলে যাচ্ছি। হিমেল ভালো থেকো, আমার উপর কোনো অভিমান রেখো না। ঋতু, এই শহরে আমার একমাত্র কাছের মানুষ তুই, তুই না থাকলে হয়তো আরো অনেক আগে চলে যেতাম। তুই অনেক ভালো থাকিস। আর সজীব, তুই বাইকটা একটু আস্তে চালাস, আর আমার টুংটাংটা তোকে দিয়ে যাচ্ছি, এবারে তো ভালো থাকা হলো না, ওপারে গিয়ে কোথাও হয়তো খুঁজে পাবো ভালো থাকা নামে কিছু। আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি রমন। হ্যালো সজীব, এই তো ভালো। আচ্ছা শোন, আমি যদি মরে যাই, আমার জন্য নুরুম আমার দোকানে 19টা প্রদীপ জ্বালাস। আরে না, তেমন কিছু না, এমনি বললাম, ক্লান্ত লাগছে রে, ঘুমাবো, রাখছি। হ্যালো হিমেল, প্লিজ ফোনটা কেটো না, আজ বিরক্ত করতে তোমাকে ফোন দিইনি। হিমেল, আমি না তোমাকে খুব ভালোবাসি, খুব বেশি। তুমি সব সময় ভালো থেকো, আমি যদি কখনো চলে যাই আমাকে একবার দেখতে এসো। কি বললে তুমি, নাটক করছি? তোমার এখনো মনে হচ্ছে আমি নাটক করছি? আজ তোমার যা খুশি বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তবে আজ আমার সাথে তুমি এভাবে কথা না বললেও পারতে, এই দিনটার জন্য সারা জীবন হয়তো আফসোস করবে। রাখছি, ভালো থেকো।
হু,
মেয়েটা চলে গেল, এক পৃথিবী অভিমান নিয়ে সে সব কিছুর ঊর্ধ্বে চলে গেল। আর কোনো আড্ডায় কোনো আয়োজনে আর কারো বিরক্তির কারণ হতেও আসবে না। অপমৃত্যু আমাদের কারো কাম্য না। সবাই বলে অপমৃত্যু মানুষকে কোথাও নিয়ে যায় না, না এপারে না ওপারে। মানুষগুলো তাদের পাওয়া না পাওয়ার মাঝে আটকে থেকে যায়। কোনো মানুষই পৃথিবীর মায়া ছেড়ে যেতে চায় না। মানুষের কষ্টের সীমা যখন তার ধৈর্যকে অতিক্রম করে তখনই মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু মরে যাওয়া মানে চলে যাওয়া নয়, সে আবার ফিরে আসে তার অপূর্ণ ইচ্ছে পূরণ করতে। সেদিন সকাল থেকে রঙনের ঘরের ভেতর থেকে আটকে দিয়েছিল, সারাদিনে একবার ওয়াশরুমে বের হয়নি সে। রাত যখন ১০টা, বিথি দুবার গিয়ে দরজায় নক করেছে। ব্যাপারটা বিথি ও জুবায়ের কারোর কাছে ভালো ঠেকছে না। তারা দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকল। তারপর তারা যে দেখল তা হয়তো তারা কখনো কল্পনাও করেনি। রঙনের লাশটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে, চোখগুলো তখনও খোলাই আছে। এক মুহূর্তে যেন যাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কি করবে সে মুহূর্তে কিছু বুঝতে পারছে না।
এখন এখন কি করবে
বুঝতে পারছি না।
ওর রুমমেটটাও তো নেই, এখন এখন আমরা কি করব?
আস্তে আস্তে, কান্নাকাটি করে কোনো লাভ নেই, আমি দেখছি, থামো।
না না প্লিজ, তুমি ভিতরে যেও না।
আরে ভেতরে না গেলে কিভাবে হবে? লাশটা দেখে তো মনে হচ্ছে এখনো নরমই আছে, হাত পা শক্ত হয়নি এখনো। দাঁড়ো দেখছি।
একটু একটু সাবধানে প্লিজ।
তেল তেলটা দাও তো, হাত পা গুলোতে একটু ডলে দাও।
জুবাইর,
কি হলো?
শি ইজ নো মোর। গলার দিকে দেখো, কালো দাগ পড়ে গেছে।
ও মাই গড, এখন কি করব?
আমি আগে ওর রুমমেটটাকে ফোন দিই, ওর তো আজকেই আসার কথা।
চলো ওই রুমে চলো। আরে আস্তে, বিড়াল ডাকছে। দাও তো ফোনটা আমার কাছে। হ্যালো ঋতু, কোথায় তুমি? ও আচ্ছা, কতক্ষণ লাগবে তোমার? ১০-১৫ মিনিট। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো। না তেমন কোনো সমস্যা নেই, ওই রঙ্গন একটু অসুস্থ হয়ে গেছে। তুমি আসো তাড়াতাড়ি।
আসছে?
হ্যাঁ আসছে, ১০-১৫ মিনিট লাগবে। ওকে আগেই বলিনি কি হয়েছে, আগে আসুক।
কি থেকে যে কি হয়ে গেল?
টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসছো? আসো আসো।
হ্যাঁ রাস্তায় এত জ্যাম, হেঁটেই আসলাম। আচ্ছা রঙ্গন কোথায়, ওর কি হয়েছে?
আছে, ওর রুমেই আছে।
ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
ঋতু একটু সাবধানে।
সাবধানে মানে কেন, কি হয়েছে?
না মানে,
রঙ্গন রঙ্গন, জুবাইর ভাই, জুবাইর ভাই, রঙ্গন, এসব কখন হলো, কিভাবে হলো? রঙ্গন
জানি না কখন কিভাবে হয়েছে, সারা দিন রুম থেকে বের হয়নি। রাতে আমি খাওয়ার জন্য ডাকতে গিয়েছিলাম, অনেকক্ষণ নক করার পর যখন খুলল না তখন তোমার ভাইয়া দরজা ভেঙে দেখে এই অবস্থা।
আমরা তো ওর বাসার কাউকেই চিনি না, নাম্বারও নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। তোমার কাছে ওর বাসার নাম্বার আছে?
না বাসার নাম্বার তো নাই আমার কাছে।
তাহলে কি করব?
পুলিশকে খবর দিব।
আপনারা লাশ নামিয়েছেন কেন? এখন পুলিশ আসলে তো ঝামেলা হবে।
আসলে ওই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না, হাত পা তখন নরমই ছিল, আমরা ভাবলাম নামিয়ে মুখে একটু শ্বাস দিলে।
হ্যাঁ বুঝলাম, কিন্তু পুলিশ তো সেটা বুঝবে না।
লাশ কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে।
আচ্ছা আমরা লাশটাকে ডিএমসি নিয়ে যাই, তারপর ওখানে জিজ্ঞেস করলে বলবেন কিছুক্ষণ আগেই ফাঁস দিয়েছে, তাই আমরা হাসপাতালে নিয়ে এসেছি। ওখানে ডক্টর ডেট বলে দিলে তখন না হয় পুলিশকে খবর দেওয়া যাবে।
হ্যাঁ সেটাই ভালো হবে।
আমি একটা সিএনজি আনার ব্যবস্থা করছি।
ভাবি ভাবি কি হলো,
ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়। দাঁড়াও দাঁড়াও, আমি মোম জ্বালিয়ে দিচ্ছি।
কে কে না, কিছু না। ভাই আসলো?
না, আসেনি তো।
বিথি চলো।
সিএনজি পেয়েছেন?
না, পুরো এলাকায় একটা সিএনজিও নেই। ট্যাক্সিও ট্রাই করলাম, তাও নেই। রিক্সা পেয়েছি একটা।
রিক্সায়? রিক্সায় কিভাবে নিব?
দুটো রিক্সা নিয়ে এসেছি, একটাতে তোমরা দুজন ওঠো, ওকে কোলে শুয়ে নাও, আমি পেছনে পেছনে আসছি।
এভাবে রিক্সায় খোলাখুলি?
আর তো কিছু করার নেই।
বিথি একটা বড় ওড়না নিয়ে এসো, ওড়না দিয়ে ভালো করে ঢেকে নাও।
হ্যাঁ হ্যাঁ, আমি আনছি।
কেন এমন করলি তুই? এভাবে কেউ মরে যায়? একটা সিএনজি পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এত খারাপ কপাল তোর।
ঋতু একটু ধরো তো, মাথাটা ভালো করে ঢেকে নাও।
হয়েছে, চলো এবার।
এতক্ষণ ধরে আমরা প্রথম পর্ব শুনলাম আজকের কুয়াশার গল্পের। আমরা শুরুতেই দেখেছি যে একটি মৃত্যু অপমৃত্যু, এবং আমরা সবাই জানি যে আত্মহত্যা করা মহাপাপ। এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। মানুষ কেন আত্মহত্যা করে, কোন পর্যায়ে আত্মহত্যা করে, একটা মহাপাপ যে জিনিসটা, সেটা জানবার পরেও সে রহস্য আজও অজানা। আত্মহত্যা কিন্তু একটা অপমৃত্যু, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু না। কখনো কোনো ব্যক্তির অপমৃত্যু হলে সে মানুষটির আত্মা শান্তি পায় না, তাই সেই ডিপার্টেড সোল অর্থাৎ ছেড়ে যাওয়া আত্মা বারবার ফিরে আসে, বারবার যেন বলতে চায় তার সঙ্গে কি হয়েছিল, কি কষ্ট ছিল, কেন সে চলে গেছে, কত কষ্ট পেয়ে সে চলে গেছে পৃথিবী থেকে। অনেক সময় খুব ভালো কারণে ফিরে আসে, অনেক সময় অনেক ভীতিকর ভাবে ফিরে আসে, যার অনেক গল্প আমরা প্রতি সপ্তাহে কুয়াশা এই ধরনের কিছু শুনে থাকি। আজকেও সেরকম একটি গল্প চলছে। তো প্রথম পার্ট শেষ হয়ে গেছে, চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে। আমরা দেখেছি রঙ্গনের অপমৃত্যু, অর্থাৎ রঙ্গন আত্মহত্যা করেছে, সেরকমই আমরা এই পর্যন্ত জেনেছি। আমরা দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় পার্টে গিয়ে দেখি কি হয় সেখানে, বা কি অপেক্ষা করছে আমাদের জন্য। আপনি আছেন আজ শারমিনের সঙ্গে কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও।
হ্যালো সজীব।
হ্যাঁ বল, এত রাতে কি ব্যাপার, কোন ঝামেলা?
রঙ্গন, রঙ্গন
কি হয়েছে? রঙ্গনে কিছু হয়েছে? আর বলবি তো কি হয়েছে।
তুই তুই একটু ডিএমসি আয় এক্ষুনি। রঙ্গন, রঙ্গন সুইসাইড করেছে।
কি বলিস? আমি আমি এক্ষুনি আসছি, তুমি জানে
না, আমি কাউকে কল দিইনি, তুই আয় আগে।
আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি।
কিরে, ও কোথায়?
ভেতরে নিয়ে গেছে।
আচ্ছা আমি হিমেলকে একবার ফোন দিচ্ছি।
হ্যাঁ দে, ওর কাছে হয়তো রঙ্গনের বাবা মার নাম্বার থাকতে পারে, ওর বাবা মার সাথে এখনো যোগাযোগ করা যায়নি।
হ্যালো হিমেল।
কে সজীব?
হ্যাঁ
হ্যাঁ বল।
কই তুই?
আমি বাসায়। কেন, কি হয়েছে?
তুই এক্ষুনি ডিএমসি আই।
হোয়াট হ্যাপেন্ড ম্যান?
রঙ্গন
আবার সেই ড্রামা?
না হিমেল, ও সুইসাইড করেছে, ডক্টর জবাব দিয়ে দিয়েছে, তুই আয় একবার।
কি বলিস তুই এসব, কখন হলো, কিভাবে?
রাতে 11টার দিকে।
আমি মানে আমি আমি আসবো না, আমি ওকে এভাবে দেখতে পারবো না, বুঝলি? আমি আমি পারবো না।
কি বলিস তুই এগুলা, ওর বাবা মা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। ঋতু বললো তোর কাছে নাম্বার আছে, তুই আয় প্লিজ।
আমি তোকে নাম্বার টেক্সট করে দিচ্ছি তো, কিন্তু আমি আসতে পারবো না রে।
হিমেল, হিমেল শোন।
কি রে, কি বললো? আসছে তো?
না, ও আসবে না, বলছে রঙ্গনকে নাকি এভাবে দেখতে পারবে না।
আমি জানতাম, ওর জন্যই তো সব হয়েছে, আমি ওকে ছাড়বো না।
ওর কাছে রঙ্গনের বাবার নাম্বার আছে, টেস্ট করে দিছে আমারে, ওর বাবার সাথে যোগাযোগ করতে হবে আগে।
ঝড় ওঠার পর আবার ঝড় যখন থেমে যায়, তখন একটা অসহ্য নীরবতা চারদিক ঘিরে রাখে। রঙ্গন সজীব নুরুমামা থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গায় যেন তেমনই একটা নিরাপত্তা ছেয়ে গেছে। যে মানুষটা কালকে ক্যাম্পাসে এসে টুংটাং করে মন্দিরা বাজাত, মাঝে মাঝে গলা ছেড়ে গান গাইত, সে একদিনই কেমন যেন অতীত হয়ে গেছে। তার নিথর শরীরটা পড়ে আছে মর্গে, কারণ তার বাবা মেয়ে লাশ নেবে না। তার বাবার সাথে পুলিশ যোগাযোগ করে, সে সরাসরি বলে দেয় এমন মেয়ের লাশ আমি নিতে চাই না। মেয়েটা মরে যাওয়ার পরও তার কোনো জায়গা হল না। ঋতু তার সবচেয়ে কাছে ছিল, কিছুতেই ও নিজেকে সামলাতে পারছে না। কি করবে এই লাশটি, কোথায় দাফন করবে? হিমেলা কোনো যোগাযোগ করছে না। রঙ্গনের এক ফুপি যোগাযোগ করেছে পুলিশের সাথে, সে থাকে রংপুর, সে নাকি আসবে লাশ নিতে। তাও আসতে আসতে দুদিন, বন্ধুরা সবাই মর্গের বাইরে ভিড় জমিয়েছে পরদিন সকালে, সবার চোখের পানি থামছে না। রঙ্গনের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল রেস্ট ইন পিস রঙ্গন। যেন সে জানত সে চলে যাওয়ার পর এই কথাটা বলারও কেউ নেই, অথচ রঙ্গন যদি দেখত তার জন্য আজ কত মানুষ অঝরে চোখের পানি ফেলছে, তারা হয়তো সুন্দর দুনিয়া ছেড়ে ও যেত না। সেদিন সন্ধ্যায় সবাই নুরুমামার দোকানের সামনে আসে। রঙ্গনের শেষ ইচ্ছে ছিল সে চলে গেলে যেন তার জন্য 19টা প্রদীপ জ্বালানো হয়, নুরুমামার দোকান আজ আলোয় আলোকিত হয়ে উঠবে, সবাই থাকবে, শুধু রঙ্গন থাকবে না। নাকি থাকবে? ও কি আসবে? মানুষ কি মৃত্যুর পরও আসতে পারে?
কি রে, প্রদীপ জ্বালবি না? আয়, সব রেডি।
কি প্রদীপ জ্বালাবো রে, কিছুই ভালো লাগছে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না,
হিমেল যে এতটা নিচ আমি ভাবিনি, একটা বার আসলো না পর্যন্ত।
প্লিজ ওর কথা এখন বলিস না তো, বাকি সবাই আসছে।
আসছে, রোমান্ডা রাস্তায় আছে, ওরা আসলে শুরু করব।
আচ্ছা তুই যা, আমি আসছি। কে কে ওখানে?
আমি, আমি রঙ্গন।
রঙ্গন তুই
এখানে বেকার বসে আছিস কেন? আয়, প্রদীপ জ্বালাবি না? আমি তো আছি এখানে, চল প্রদীপ জ্বালা।
না না, এটা সম্ভব না, আমি ভুল দেখছি।
না, আমি সত্যি এসছি, আমি তো এখানেই থাকবো তোদের সাথে। ওখানে আমাকে মর্গে একা ফেলে এসেছি, আমার তো খুব ভয় করে।
রঙ্গন!
ঋতু!
সজীব, সজীব! রঙ্গন!
রঙ্গন কি বলিস?
ও এখানে আছে, এসেছিল এই মাত্র, বলছে ওর মর্গে থাকতে ভয় হচ্ছে।
তুই ভুল দেখছিস ঋতু, মাথার মধ্যে সব ঘুরছে না সারাদিন থেকে? তুই চলে আমার সাথে।
না সজীব, আমি ভুল দেখিনি, ও এসে বলছিল ও এখানেই আছে আমার সাথে, আমাদের সাথে।
হ্যাঁ, ও এখানেই আছে, হয়তো কোথাও থেকে দেখছে। তুই এখানে একা বসে আছিস দেখলে ও আরো কষ্ট করবে। সবাই চলে এসেছে, চল।
কিন্তু
ওসব পরে দেখা যাবে, এখন চল তো। হ্যালো, হ্যাঁ দোলা, বলো। দেখো আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না দোলা, তুমি ফোনটা রাখো। এখন এসব কি বলার সময়, তোমার দেখছি কোনো কমন সেন্স নেই। রঙ্গনের কথা শোনার পরেও তুমি আমাকে এখন ফোন দিয়ে সব বলছো? আমি 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 নিজে পাগলের মতন হয়ে আছি, আমি ভাবতেও পারিনি রঙ্গন এমন কিছু করবে। এখন রাখো ফোনটা, প্লিজ, পরে কথা বলবো। কে কে নক করলো? আশ্চর্য!
হিমেল, কি খবর আছে দাও তো, আমার ক্ষুধা লাগছে।
রঙ্গন, তুমি
তুমি তো
আমি কি বাসায় কিছু খাবার নেই?
না, এটা সম্ভব না। আমি আমি ভুল দেখছি রঙন, তুমি আরে কোথায় গেল? এসব কি হচ্ছে?
আমাকে একবার দেখতে হলে না হিমে, ওখানে আমাকে একা রেখে এসেছে। আমার ওখানে একা থাকতে একদম ভালো লাগছে না। আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে।
No, no, it's not possible. আমি ভুল দেখছি, আমি আমি ভুল দেখছি। Stop it! Stop it!
আমার ওখানে খুব কষ্ট হচ্ছে।
No, no, আমি ভুল দেখছি, এসব হতে পারে না। Never.
নুর মামা, এক কাপ চা দাও। হ্যালো সজীব, কই তুই?
এই তো আমি যাচ্ছি নুর মামা দোকানে, তুই কই?
আমি এখানেই আছি, তুই চলে আয়।
ঠিক আছে, তুই থাক, আমি আসছি।
কিরে একা বসে আছিস, আর কেউ নেই?
ছিল সবাই, মাত্র চলে গেল।
তুই যাবি না?
হ্যাঁ যাবো, বাসায় যেতে ইচ্ছে করছে না আসলে।
তুই কি এখনো ওই বাসায় আছিস?
না, ওই বাসায় থাকবো কি করে, পুলিশ তো 15 দিনের জন্য রেস্ট্রিক্ট করে দিয়েছে।
তাহলে কোথায় থাকছিস?
জুবার ভাইদের সাথেই আছি।
ওর ফুপি এসেছিল লাশ নিতে?
না, এখনো তো আসেনি। কেমন ফ্যামিলি কে জানে, এত রাগ, এত অভিমান কিসের? একটা মেয়ে মারা গেছে, তার লাশটা পর্যন্ত নিতে আসবে না? এখন তো মনে হচ্ছে ও মরে গিয়েই ভালো করেছে। যার লাশটা পর্যন্ত নেবার কেউ নেই, তার বেঁচে থাকার কি দরকার?
আচ্ছা শোন, জুবার ভাইদের সাথে কোথায় আছিস? মানে ওখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো?
না, সমস্যা নেই। জুবার ভাইয়ের বোনের বাসা। আসলে জুবার ভাইরাও ভয় পাচ্ছে, পুলিশ যদি আবার কোনো ঝামেলা করে, তাই আমাকে সাথে রাখছে। আমাকে সাথে রাখলে ঝামেলা একটু কম হবে, আমি ওর রুমমেট তো। আর এমনিতেও জুবার ভাই পুলিশের সাথে কথা বলেছে, ওনারা রঙনের রুমটা রেস্ট্রিক্ট করে দেবে, কিন্তু বাকি রুমগুলো খুলে দেবে। আমরা কাল উঠতে পারবো।
কিন্তু ওই বাসায় গিয়ে থাকতে পারবি? যত যাই হোক এত বড় একটা ইনসিডেন্ট।
থাকতে পারবো না কেন? আর তাছাড়া ওই রুমে আমার সব কাগজপত্র আছে, আমার সব সার্টিফিকেট, দরকারি জিনিসপত্র সব তো ওখানেই। আমার কোনো সমস্যা হবে না।
না মানে তুই যদি ওখানে কমফোর্ট ফিল না করিস, তাহলে আমি অন্য কোথাও ব্যবস্থা করে দিই।
না, তুই এসব নিয়ে ভাবিস না, আমার কোনো সমস্যা হবে না।
রঙ্গনকে তার ফুপিরা এসে নিয়ে গেল। মর্গে থেকে লাশটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রী রঙ্গন কত স্বপ্ন নিয়ে শহরে এসেছিল, অথচ তার ফ্যাকাশে মুখটার মতো তার স্বপ্নগুলো সব ফ্যাকাশে হয়ে গেছে। পোস্টমর্টমের রিপোর্ট একদম পরিষ্কার, ক্লিন সুইসাইড। তাই পুলিশও এই নিয়ে আর কোনো ঝামেলা করেনি। পরদিন ঋতু, জুবাইর আর বিথি ওই বাসায় গিয়ে উঠল। কয়েকদিন ঋতু ওদের সাথে ওদের বোনের বাসায় ছিল। জুবাইর আর বিথি ঋতুকে ছাড়তে চায় না, কারণ পুলিশ যদি ঝামেলা করতো তাহলে ঋতুই হয়তো তাদের পক্ষে কিছু বলবে। তবে বাসাটা তারা ছেড়ে দেবে ভেবেই নিয়েছে, কিন্তু ঢাকা শহরে হুট করে বাসা পাওয়া তো সহজ নয়, তাই তাদের তিনজনকে ওই বাসায় গিয়ে উঠতে হল। বাসার মধ্যে কেমন যেন একটা গুমোট আবহাওয়া, যেন একটা চাপা কান্না ঘাপটি মেরে লুকিয়ে আছে কোথাও। বাসায় রুম দুইটা, বাধ্য হয়ে ঋতুকে ওই রুমেই থাকতে হবে। সেদিন কেন যেন ঋতুর নেগেটিভ ভাইব হচ্ছিল। সেই রাতটা সে এক বন্ধুর বাসায় চলে গেল, বাসায় শুধু জুবাই আর বিথি।
আজ আর রান্না করার কোনো দরকার নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি।
আচ্ছা ঠিক আছে,
দরজা চাটকে দাও,
তাড়াতাড়ি এসো। এত তাড়াতাড়ি চলে এলো? আসছি তো। রমন, তুমি?
হ্যাঁ ভাবি, বাসে আসতে খুব ইচ্ছে করছিল। কতদিন আমার রুমে যাই না, শরতও রুমে যাব।
আমি কি ভুল দেখছি? জুবাইর, রমন,
কি হলো তোমার? তুমি কান্না করছো কেন?
রঙন এসেছিল, ওর ও রুমে গেছে।
কি বলছো এসব? রঙন কোত্থেকে আসবে? তুমি ভুল দেখেছ।
না, আমি ভুল দেখিনি, বিশ্বাস করো, ও এসেছিল, আমার সাথে কথাও বলেছে।
তুমি ভুল দেখেছ, এমন কিছুই না, মানুষ মরে গেলে আর ফেরত আসে না।
না জুবাইর, আমি ভুল দেখিনি, ও রুমের দিকে গেছে। চলো আমার সাথে, তুমিও দেখবে।
আচ্ছা চলো। কই, কোথাও তো কেউ নেই।
এখনই ছিল, এই ঘরের দিকে এসেছে, আমি নিজের চোখে দেখেছি। ও কলিং বেলও বাজিয়েছে, তাহলে আমি শুধু শুধু দরজা খুলব কেন?
ও নর্মালি এই সময় ফিরত, তাই তুমি ভুল শুনেছ। আগের কথা হয়তো তোমার মাথায় থেকে গেছে, আমি ঋতুকে কালকে আসতে বলব। একা ছিলে তাই হয়তো হ্যালুসিনেশন হয়েছে। এখন চলো কিছু খেয়ে নাও, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি তোমার।
কিন্তু
চলো তো, এসব উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবে না। আমার গায়ের উপর উঠেছে, লাইট জ্বালাও তাড়াতাড়ি বিথি।
হ্যাঁ আমি জ্বালাচ্ছি। আমি বলেছিলাম ও এসেছিল।
আমাকে একটু পানি দাও, দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বাড়িটা চেঞ্জ করব। আমি কাল থেকেই বাড়ি খুঁজতে শুরু করছি। আর শোনো, ঋতুকে কিছুই বলবে না। এ বাড়িতে এই মুহূর্তে অন্য কেউ এসে থাকতে পারবে না, আমাদের সাথে কারো তো থাকতেই হবে। এসব বললে ঋতুও হয়তো থাকতে চাইবে না।
আচ্ছা ঠিক আছে, আজ রাতে ঘুমাবো না, লাইটগুলো চালানোই থাক।
হ্যালো সজীব।
হ্যাঁ বল।
তুই কোথায় রে?
আমি তো ক্যাম্পাসে।
এই রঙনের কি খবর রে?
মৃত মানুষের কি খবর চাস?
দেখ তুইও আমাকে এভাবে বলিস না, আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা কর। আমি মেন্টালি অনেক ডিস্টার্বড ছিলাম। ওকে কি নিয়ে গেছে?
হ্যাঁ, কালোর ফুপির এসে নিয়ে গেছে। আমি আসলে বিশ্বাস করতে পারছি না, তুই একবার দেখতেও এলি না।
আমি আসলে বুঝতে পারছিলাম না কি করছি। আমি আমি এখন এখন একবার দেখতে পারবো?
এখন হয়তো দাফন হয়ে গেছে, আর এখন এসে বলে লাভ নেই হিমেল, তুই তোর লাইফ নিয়ে থাক। ও চলে গেছে ওর অভিমান নিয়ে, তোকে মুক্ত করে দিয়ে গেছে।
সজীব ফোনটা কাটিস না প্লিজ। হ্যালো, আমি হয়তো অনেক বড় ভুল করলাম। রঙন আমাকে, রঙন আমাকে মাফ করে দাও প্লিজ।
কাঁদছো কেন?
কে কে
এত তাড়াতাড়ি আমার কণ্ঠটাও ভুলে গেলে?
রঙন?
হ্যাঁ।
তুমি কিভাবে আসতে পারো রঙন? তুমি না, তুমি না মারা গেছ?
মানুষ মরে গেলে কি সব শেষ হয়ে যায়? আমি মরে গেছি, তোমাকে ছেড়ে যাইনি, আমি তোমার কাছেই থাকবো, তোমার খুব কাছে।
কেন এমন করছো রঙন? চলে যাও প্লিজ, চলে যাও। আমি আমি আর এসব নিতে পারছি
না। আমি যাব না, আমার ওখানে ভীষণ কষ্ট হয়ে গেল, আমি তোমার কাছে থাকবো, তোমার খুব কাছে।
না না, আমার আমার কাছে আসবে না, আসবে না, ছাড়ো ছাড়ো আমাকে,
Leave me! আমার ফোন কোথায়? Where is my phone? Hello? Shajib? Shajib, তুই কই? তুই কই?
আমি তো ক্যাম্পাসে। বললাম তো
তুই তুই এখনই আয়। ও আসছে, ও আসছে আমার বাসায়। তুই আমাকে আমাকে মেরে ফেলবে, তুই আয়।
কি বলছিস তুই? কি হয়েছে? কে মেরে ফেলবে?
রঙ্গন।
রঙ্গন, কি উল্টা পাল্টা বকছিস?
তুই 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 একটু আয়, প্লিজ আয়, প্লিজ।
আচ্ছা আচ্ছা আমি আসছি, তুই বাসায় থাক, আমি এক্ষুনি আসছি।
এতক্ষণ ধরে আমরা দ্বিতীয় পাঠ শুনলাম। আজকের কুয়াশার গল্পটা বেশ বড়। তো যাই হোক, আমরা দ্বিতীয় পর্বের পর এখন শেষ পর্ব শুনব। আমরা দেখি রঙ্গনের মৃত্যুর রহস্যের জট কতটা খুলে যায় শেষ পর্বে। আসুন তাহলে শুনি তৃতীয় পর্ব বা শেষ পর্ব, তারপর আবার ফিরে আসব। আপনি আছেন কুয়াশে আর শুনছেন এবিসি রেডিও।
হ্যালো, হ্যাঁ ঋতু, কই তুই?
আমি তো নুরুর মামার দোকানে, তুই কই?
শোন, আচ্ছা তুই থাক, আমি এক্ষুনি আসছি, একটা জায়গায় যেতে হবে।
কই যেতে হবে? হ্যালো হ্যালো
ঋতু, চল।
আরে কই যাবি বলবি তো?
হিমেলের বাসায়, চল এক্ষুনি চল।
আমি ওর বাসায় জীবনেও যাব না।
ঋতু এখন এসব বলার সময় নেই, প্লিজ চল, ইটস ইমার্জেন্সি। এ মামা দাঁড়াও, চল রিক্সায় ওঠ।
কিন্তু
আরে ওঠ, আমি যেতে যেতে সব বলছি।
এখন বল তো কি হয়েছে?
আরে হিমেল সকালে ফোন দিয়েছিল, দিয়ে কান্নাকাটি করছিল, বলল এখন একবার রঙ্গনকে দেখা যাবে কিনা।
ও যে এখন এসব নাটক করবে সেটা আমি জানতাম, এখন তুই আমাকে নিয়ে যাচ্ছিস সান্ত্বনা দেওয়ার জন্য?
আরে না, আমি নিজেও রাগারাগি করে ফোন কেটে দিয়েছি, কিন্তু আধা ঘন্টা পরে আবার ফোন দিল, দিয়ে বলল রঙ্গন নাকি ওর ওখানে গেছে, ওকে নাকি মেরে ফেলবে।
কি বলছিস তুই?
হ্যাঁ, আর ওর ভয়েস তো শুনে মনে হলো ব্যাপারটা খুবই সিরিয়াস। চলে এসেছি। এ মামা দাঁড়ো, ঋতু চল।
দরজা তো খুলছে না, ধাক্কা দিয়ে দেখ তো।
কই, দরজা তো খোলাই, চল চল ভেতরে চল।
হিমেল, হিমেল,
না না না, চলে যাও, চলে যাও এখান থেকে, প্লিজ প্লিজ চলে যাও। হিমেল, হিমেল কি হয়েছে তোর? এ কি অবস্থা হয়েছে তোর?
ওকে ধর, ওকে বিছানার উপর নিয়ে আয়, আমি পানি আনছি।
নে পানি খা। সজীব, ও এসেছিল, আমাকে মেরে ফেলবে। সজীব বিশ্বাস কর, আমি আমি ওকে মারিনি, আমি আমি ওকে মরতে বলিনি, ও এমন কিছু করবে আমি কোনোদিন ভাবিনি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো একটু শান্ত হ।
ওকে মনে হয় এখানে একা রাখা ঠিক না, তুই এক কাজ কর সজীব, তুই আজ ওর সাথে থাক।
হ্যাঁ তাহলে আমি ওর সাথেই থেকে যাই, তুই কি একা যেতে পারবি?
হ্যাঁ পারবো, সমস্যা নাই, তুই থাক আর আমাকে জানাস কোনো সমস্যা হলে।
আচ্ছা ঠিক আছে জানাবো, তুই সাবধানে যাস।
রঙ্গন তার পরিচিত মানুষগুলোকে ছেড়ে যেতে পারেনি, চলে যাওয়ার পরও বার বার ফিরে আসে সে, হয়তো কোনো অপূর্ণ ইচ্ছে পূরণ করতে অথবা কাউকে সাথে করে নিয়ে যেতে, যার কারণে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। রঙ্গনের বাড়ি থেকে ওর মা একবার ফোন করেছিল ঋতুর কাছে, রঙ্গনের মার কাছে নাকি প্রায় গিয়েও কাঁদে, হিমেলে খুব অদ্ভুত আচরণ করছে, সব মিলিয়ে ঋতু কিছুই বুঝে উঠতে পারছে না। ঋতু নিজেও প্রদীপ জ্বালানোর দিন ওকে দেখেছে, এত পরিষ্কার ভাবে দেখেছে যে সেটাকে সে হ্যালুসিনেশনও বলতে পারছে না। হিমেলের বাসা থেকে ফিরে এসে নুরু মামার দোকানে কিছুক্ষণ বসল, কেউই ছিল না ওখানে, কেন যেন পুরো ক্যাম্পাসটাতে একটা হাহাকার ছড়িয়ে পড়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে ঋতু নিজেও জানে না। নুরু মামার দোকান থেকে সে বাসার দিকে রওনা হল, নুরু মামাও চায়ের দোকান গোটাচ্ছে, শীত শীত একটা আবহাওয়া পুরো ক্যাম্পাসে, রাত তখন প্রায় 11টা, পুরো ক্যাম্পাস মোটামুটি খালি। নুরু মামাও চায়ের কেতলির নিচে জালটা নিভিয়ে দিল। আর ঠিক তখন
মেয়েটা এইভাবে মইরা গেল। কি সুন্দর আইতো, বইতো, গান বাজনা করত। কি জানি কার মনে কি কষ্ট থাকে, মানুষ দেখলে তো বোঝা যায় না। কেডা ওইডা, অন্ধকারে তো দেখা যায় না। রিতুমা মানে কি, কেটলির তলে তো জাল নিভাইয়া দিছি, আজ আর চা হইব না।
কতদিন তোমার এখানকার চা খাই না, একটু চা দাও না মামা।
কি কন, আপনি না একটু আগে চা খাইয়া গেলেন।
আমাকে চিনতে পারছেন না মামা, আমি হামা। তাই না মামা, আপনি আমাকে আধা ছাড়ে চা দিতেন, অমন করে একটু চা দেন না মামা।
কেউ আছেন, কেউ আছেন এখানে? ওরে বাবা, এইটা আমি কি দেখতেছি, কি দেখতেছি!
এসছো?
হ্যাঁ ভাবি, আসলাম। আপনাকে এমন দেখাচ্ছে কেন?
না এমনি, যত যাই হোক মেয়েটা তো আমার এখানেই ছিল, হুট করে কি থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। তোমার সাথে তো কথাই হয়নি, কেন এমন হলো কিছু জানতে পেরেছ ঋতু?
পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে, ওইখানে একদম ক্লিন সুইসাইডই। আসলে ওর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে একটু ঝামেলাও হয়েছিল, ওই মানুষের হয় না টুকটাক ঝামেলা, সেরকমই। সুইসাইড করার মতো কিছু না আসলে, তারপরও যে ও কেন এমন করল। ও আসলে আমাদের সবার থেকে আলাদা ছিল, অনেক স্ট্রং ছিল। ও যে এমন করবে আমরা ভাবতেও পারিনি, কাউকে বুঝতেও দেয়নি সেভাবে। যদি আগে বুঝতাম তাহলে হয়তো এমন হতো না।
আমাদেরকে তো পুলিশ ফোন করেছিল, কোনো কেস টেস নাকি হয়নি, তবু আমাদেরকে একবার থানায় ডেকে পাঠিয়েছে।
হ্যাঁ ভাবি, আপনারা যান, কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা হলে আমরা তো আছি, আমরা তো ওর কাছের বন্ধু ছিলাম, আমরা তো দেখেছি ওকে কাছ থেকে। আপনাদের কোনো সমস্যা হবে না, যদি থানায় গিয়ে কিছু বলতে হয় আমরা বলবো।
হ্যাঁ সেটা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার ভাইয়া বলছিল এই বাসাটা ছেড়ে দেবে, এত বড় একটা ইনসিডেন্টের পর আসলে এই বাসায় থাকতে চাচ্ছি না। আর তোমার ভাইয়া আসলে অন্য কাউকেও সাথে রাখতে চাচ্ছে না, আমরা ভাবছি আর সাবলেট ট্যাবলেট বুঝছো দেব না। তোমার ভাইয়া বাড়িওয়ালার সাথে কথা বলেছে, আমরা সামনের মাসেই চলে যাব। তুমিও তাহলে একটা বাসা দেখো।
ঠিক আছে ভাবি, আমি বুঝতে পারছি। আসলে আপনাদেরও নতুন সংসার, কি একটা ঝামেলা যে পড়ে গেলেন, সমস্যা নেই, আমি বাসা খুঁজে নেব।
শোনো, আজ আর তোমার রান্না করার দরকার নেই, তুমি হাত মুখ ধুয়ে আমাদের সাথে খেতে চলে এসো।
না ভাবি, আমি বাইরে থেকে চাটা খেয়ে এসেছি তো, এখন আর ক্ষুধা নেই, আর খেতেও ইচ্ছে করছে না। আসলে দুই তিন দিন ধরে ঠিক মতো ঘুম হয়নি তো, তাই ভীষণ ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমোবো।
আচ্ছা ঠিক আছে, যাও ঘুমাও। আর শোনো, রাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডেকে নিও, মানে যদি ভয় টয়।
না না ভাবি, সমস্যা নেই, ওসব ভয়টাই আমি পাই না, নিজের মানুষকে কিসের ভয়, ও তো আমার খুব কাছের ছিল। আপনারা ঘুমিয়ে পড়ুন, আমার কোনো সমস্যা হবে না। কি যে গেল এই কয়দিন, ঘরটাতেও কেমন যেন লাগছে। রঙন, কেন এমন করলি রে, আমাকে একটাবার বলতে তো পারতি। কে কে কান্না করছে?
আমি
হিমা বলছিল, আমি বিশ্বাস করতে পারিনি।
আমাকে একা ফেলে চলে এলি, আমার ওখানে খুব কষ্ট হয় রে।
কেন এমন করলি রে রঙন? কত মানুষের তো কত সমস্যা থাকে, আমার সাথে একটাবার শেয়ার তো করতে পারতিস।
আমার সাথে সবাই খারাপ করেছে রে, বাবা মা সবাই, শেষ পর্যন্ত হিমেল।
কি করেছে হিমেল?
আমি সেদিন ওকে ফোন করেছিলাম একবার কথা বলার জন্য, আমার ফোন পর্যন্ত ধরল না। আমি কত কাঁদলাম, ভীষণ রাগ, খুব সব নিয়ে আমি চলে এসেছি।
তাহলে এখন কেন এমন করছিস?
তোদেরকে ছাড়া ভালো লাগে না রে। আর হিমেল, ওকে আমি নিয়ে যাব, ওকে নিতেই তো আমি এসেছি।
নিয়ে যাবে মানে?
এখন আমি সব কিছু রুদ্ধি ঋতু, এখন আমি চাইলে সব করতে পারি। আমি হিমেলকে নিয়ে যাব।
না রঙন, 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 আমাকে এখনই এখনই ফোন দিতে হবে, সচিবকে ফোন দিতে হবে। ড্যাম ইট, সচিব ফোন বন্ধ করে রেখেছে কেন? আমাকে এখনই যেতে হবে, এখনই যেতে হবে আমাকে।
হিমেল, তুই তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কি বলছিস তুই? এমন বয়সে কেন কথা বলছিস?
তোর ভালোর জন্যই বলছি সজি, তুই আমার বন্ধু, তুই চলে যা, চলে যা এখান থেকে।
পাগলামি করিস না, ওটা রাখ, ওটা রাখ হাত থেকে, রাখ।
সজি, হিমেল, এসব কি হচ্ছে?
আমি আমি জানি না, আমি ঘুমাচ্ছিলাম, উঠে দেখি অবস্থা, আমি আমি তো কিছু বুঝতে পারছি না। তোকে বললাম মানে? ঋতু, কি হচ্ছে এসব?
এক মিনিট সজীব, রঙন, রঙন দেখ, ও তো তোর কাছে মাফ চাইছে, ওকে মেরে ফেলে তোর কি লাভ? এমন করিস না প্লিজ।
আমি ওর কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছি,
না না রঙন, না
হিমেল নিজের হাতে সবগুলো রগ ব্লেড দিয়ে কেটে ছিন্ন ভিন্ন করে ফেলল। চোখের সামনে এমন মৃত্যু দেখে ঋতু অনেকটা নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর পুলিশ এলো, আবার লাশ মর্গে, আবার কেস, আবার ইনফরমেশন। জুবাইরার দিবিথি বাসাটা পাল্টে ফেলে। এসবের ভিড়েও সেই ঘরটাতে আজও শোনা যায় একটা মেয়ের চাপা কান্না, আত্মচিৎকার, অথবা গভীর রাতে হঠাৎ দেখা যায় নুরু বাবার দোকানের বেঞ্চে বসে আছে রঙন। এতক্ষণ
ধরে শুনলেন কুয়াশা যে গল্পটি, সেই গল্পটির নাম ছিল একটি অপমৃত্যুর গল্প, লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং নাট্যাংশ পরিচালনায় ছিল আনিকা চৌধুরী প্রিয়ন্তী, আর সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দেব এখন। রঙ্গনের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, ঋতুর চরিত্রে সোহার, হিমেলের চরিত্রে রেহান, সজীবের চরিত্রে নীরব, জুবায়ের চরিত্রে সেতু, বিথির চরিত্রে তমা এবং নুরুমামার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। এই ছিল আজকের কুয়াশার সব কলা কৌশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার গল্প নিয়ে। কিন্তু যাবার আগে আবারও জানিয়ে দিচ্ছি, যারা কুয়াশা স্ক্রিপ্ট পাঠানোর প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা প্লিজ আপনাদের স্ক্রিপ্ট পাঠিয়ে দেবেন কুয়াশা 89.2@gmail.com এই ঠিকানায়। এবং স্ক্রিপ্ট আকারে পাঠাতে হলে মিনিমাম 7,500 থেকে 8,000 শব্দের মধ্যে পাঠাতে হবে। আবারও জানাচ্ছি ঠিকানাটি kuasha89.2@gmail.com। তো আই হ্যাভ টু সাইন অফ নাও, সবাইকে গুড নাইট জানিয়ে বিদায় দিচ্ছি।
Exclusively on FusionBD.com.